বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 4 জুলাই 20 আষাঢ় এবং ফার্সি 13 তীর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন অব্যাহত থাকার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কঠোর লকডাউনের মধ্যেও করোনা পরিস্থিতির অবনতি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি এবং উদাসীনতাকে দায়ী করে সরকারের পদত্যাগ দাবি করেছেন।
অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের সঙ্গে চলছে সহিংস হামলা, বিমান ভূপাতিত করার বার্ষিকীতে বললেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। চার ইরানি কূটনীতিক অপহরণের পুরো দায় ইসরায়েলকে নিতে হবে বলে জানাল ইরান। ভারত মহাসাগরে আবার ইসরায়েলি কার্গো জাহাজে হামলা। বাংলাদেশে লকডাউন পরিস্থিতির মধ্যেও কুরবানির পশুর হাট বসানোর খবর, স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না প্রশাসন। এবং ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন দুর্নীতির মাস্টার মাইন্ড হচ্ছে বিজেপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সহিংস হামলা। পারস্য উপসাগরের আকাশে মার্কিন রণতরী থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার বার্ষিকীতে এক টুইটার বার্তায় একথা বলেন তিনি। জারিফের টুইটার বার্তায় বলা হয়, 33 বছর আগে ঠিক এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এয়ারের 655 নম্বর ফ্লাইটটি গুলি করে ভূপাতিত করে এবং এর 290 বেসামরিক আরোহীর সবাইকে হত্যা করে। তিনি লিখেছেন, আমি সে সময় একজন তরুণ কূটনীতিক হিসেবে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছি যে এই ভয়াবহ হৃদয় বিদারক ঘটনা ঘটানোর পরও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে ক্ষমা চায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সহিংস আচরণ বহু আগেই শুরু হয়েছে এবং আজ তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের আকারে অব্যাহত রয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় তার দেশ। তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সে কথা উল্লেখ করে ফারহান এই মন্তব্য করেন বলে আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে। তিনি এই সংলাপকে ইতিবাচক আখ্যায়িত করেন এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় তিক্ততার অবসান হবে বলে আশা প্রকাশ করেন। এদিকে সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে এমন প্রশ্নের উত্তরে ফয়সাল বিন ফারহান দাবি করেন,
রিয়াদের কাছে এই মুহূর্তে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংলাপ আবার শুরুর বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে, কারণ যতদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যতদিন কুৎসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ। লেবানন থেকে চার ইরানি কূটনীতিক অপহরণের পুরো দায় ইহুদিবাদী ইসরায়েলের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ চার কূটনীতিকের অপহরণের বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। ১৯৮২ সালের ৪ জুলাই ইহুদিবাদী ইসরায়েলের ভাড়াটে অস্ত্রধারীরা লেবাননের বারবারা এলাকা থেকে ওই চার ইরানি কূটনীতিককে অপহরণ করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী লেবাননের উত্তরাঞ্চল থেকে ইরানি কূটনীতিকদের অপহরণ করে ইহুদিবাদী সেনাদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে এসব কূটনীতিক ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। উত্তর ভারত মহাসাগরে অজ্ঞাত অস্ত্র দিয়ে চালানো হামলায় ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে আগুন ধরে গেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে আক্রান্ত হয়। নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। এখনও কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে এটিতে ইসরায়েলি কোনো ক্রু নেই। ওদিকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনার ভয়াবহ সংক্রমণের মুখে দেশব্যাপী লকডাউন পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে কুরবানির পশুর হাট বসানোর খবর পাওয়া গেছে। লকডাউনে গরুর হাট বসবে কিনা এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
করোনার ভয়াবহ সংক্রমণের মুখে দেশব্যাপী লকডাউন পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে কুরবানির পশুর হাট বসানোর খবর পাওয়া গেছে। এসব হাটে স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির জন্য প্রায় 1,20,00,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। তাই দেশের বাইরে থেকে গবাদি পশু আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। আজ রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গত 2 ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দিইনি, তাতে পশুর সংকট হয়নি। এবছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। এ সময় মন্ত্রী ঢাকার বাইরে প্রতিটি পৌরসভা এবং গ্রোথ সেন্টারে আধুনিক জবাইখানা বা স্লটার হাউস স্থাপনের পরিকল্পনার কথাও জানান। স্লটার হাউসে বিজ্ঞানসম্মতভাবে গরু জবাই হবে এবং সেখানে রক্ত এবং বর্জ্য পদার্থকে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যাবে। রাজধানীতে এই ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, এবার আমাদের টার্গেট ডিজিটাল হাটের মাধ্যমে কমপক্ষে 1,00,000 গরু বিক্রি করা। এটা যদি করতে পারি তাহলে প্রায় 5,00,000 মানুষকে গরুর হাটে যেতে হবে না, এতে করোনা সংক্রমণের হার কমাতে পারব। শুধু তাই নয়, এবার 1,000 গরুকে আমরা নির্ধারিত স্লটার হাউজে কোরবানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। যারা 10 জুলাইয়ের মধ্যে কোরবানির গরু কিনে বুকিং দেবেন তাদের কোরবানির মাংস আমরা বাসায় পৌঁছে দেব।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেন চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এই তথ্য জানান তিনি। অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, বর্তমানে অক্সিজেনের সামগ্রিক সরবরাহ ও উৎপাদনের কোনো সংকট নেই, তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেনের চ্যালেঞ্জ হতে পারে। তিনি আরও বলেন, গত 7 দিনের করোনা সংক্রমণের পরিস্থিতি প্রায় কাছাকাছি, সংক্রমণ পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। গত 2 জুলাই রোগীর সংখ্যা কিছুটা কমেছিল। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, সমস্ত প্রকার দুর্নীতির মাস্টার মাইন্ড বিজেপি। তিনি আজ শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, সমস্ত প্রকার দুর্নীতির মাস্টার মাইন্ড বিজেপি। তিনি আজ রোববার শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওই মন্তব্য করেন। তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদীর কি হাল হয় আপনারা শুধু দেখতে থাকুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে অপদার্থ অর্থমন্ত্রী বলে কটাক্ষ করেন। বলছিলেন তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। অন্যদিকে রাজ্যে সমবায় ব্যাংকে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, তদন্ত করলে সমবায় ব্যাংক দুর্নীতিতে যাদের নাম উঠে আসবে তারা এখন বিজেপিতে। আমি চাই পুলিশ তদন্ত করুক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। যত রকমের দুর্নীতি আছে বিজেপি তার হেডমাস্টার বলে মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন আমাদের প্রতিনিধি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ বলেছেন, আলোচনা শুরুর বিষয়ে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের পরোক্ষ বা গোপন কোনো যোগাযোগ নেই। পাকিস্তানের জিও নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পাকিস্তানি প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ভারত আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে, এ কারণে দুই পক্ষের যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি কাশ্মীর ইস্যুতে নীতি অবস্থান পাল্টাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে কাশ্মীরে আটকা পড়েছে ভারত, কাজেই তাদের নিজেদের স্বার্থেই নীতি অবস্থানে পরিবর্তন আনা জরুরি। আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সরওয়ার দানিশের প্রেস সচিব মোহাম্মদ হেদায়েত বলেছেন, তার দেশে আমেরিকার 20 বছরের সামরিক উপস্থিতি ঐতিহাসিক পরাজয়ের মুখোমুখি হয়েছে। তিনি শনিবার কাবুলে এক বক্তব্যে এই মন্তব্য করেন বলে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে। তিনি আফগানিস্তানে 2 দশক ধরে মার্কিন সেনা মোতায়েন রাখার কথা উল্লেখ করে বলেন, আমেরিকা যেসব স্লোগান দিয়ে আফগানিস্তানের সেনা মোতায়েন করেছিল তার একটিও বাস্তবায়িত হয়নি। মোহাম্মদ হেদায়েত বলেন, আমেরিকা 20 বছর পর যা রেখে গেছে তা নিশ্চিতভাবে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নয়, বরং এখন আফগানিস্তানে যুদ্ধ ও সহিংসতা আরও প্রকট আকার ধারণ করেছে। আফগানিস্তান থেকে গুটিয়ে নেওয়ার পর মধ্য এশিয়ায় কোনো ঘাঁটি নির্মাণ বা সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক প্রতিনিধি জামির কাবুলভ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে সামরিক ঘাঁটি সরিয়ে তা মধ্য এশিয়ায় স্থাপন করতে পারে না আমেরিকা, এটা করা তাদের উচিত হবে না। কাবুলভ আরও বলেন, আমরা এরই মধ্যে বিভিন্ন পর্যায় থেকে ওয়াশিংটনের কাছে এই বার্তা পাঠিয়েছি, আশা করি তারা এটাকে গুরুত্ব দেবে। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত নাবলুজ শহরের একটি অবৈধ বসতি থেকে ইসরায়েলিদের চলে যাওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এর মাধ্যমে ইসরায়েলের ওপর ফিলিস্তিনি জাতির ইচ্ছা চাপে দেওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনিদের প্রতিরোধ সক্ষমতা ফুটে উঠেছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এভিয়েটারের অবৈধ বসতি থেকে ইসরায়েলিদের চলে যেতে বাধ্য করার ঘটনা ফিলিস্তিনিদের জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ অর্জন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। শীর্ষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় 92 জন হতাহত হয়েছে। সাম্প্রতিককালে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন জোরদার করেছে। ইয়েমেনে আগ্রাসন অব্যাহত থাকার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় 92 জন হতাহত হয়েছে। গত মাসে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ কিংবা কমিয়ে আনা হবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছিল, কিন্তু আগ্রাসন তো কমেনি, বরং দেশটির উত্তরাঞ্চলে হামলা আরও তীব্রতর হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি আরব এমন সময় ইয়েমেনের বিরুদ্ধে হামলা জোরদার করেছে যখন দরিদ্র এই আরব দেশটির বিরুদ্ধে সমুদ্র, স্থল ও আকাশপথে সর্বাত্মক কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী আমির আল মারানি অব্যাহত নিষেধাজ্ঞার ধ্বংসাত্মক পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, জ্বালানিবাহী জাহাজ ইয়েমেনের বন্দরে ঢোকার অনুমতি না দেয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে। এছাড়া ওষুধ আমদানির উপরও নিষেধাজ্ঞা থাকায় লাখ লাখ শিশু মৃত্যুর সম্মুখীন। এ অবস্থায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট নতুন করে কেন ইয়েমেনে হামলা তীব্রতর করেছে এবং রাজনৈতিক সংলাপ ফলপ্রসূ হয়নি, সেটাই এখন বড় প্রশ্ন। প্রথমত, সৌদি আরব ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে কেবল একতরফাভাবে তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের চেষ্টা করেছে এবং আলোচনার সময় কিছু সময়ের জন্য তারা হামলা স্থগিত রেখেছিল। কিন্তু ইয়েমেনের জনপ্রিয় হুথি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকার বিদেশি সামরিক আগ্রাসন বন্ধ, দখলদারিত্বের অবসান এবং সর্বাত্মক নিষেধাজ্ঞার অবসান ঘটানোর দাবি জানিয়ে আসছে। কিন্তু সৌদি সরকার ইয়েমেন থেকে তাদের সেনা প্রত্যাহারের দাবির বিরোধিতা করেছে, কেননা গত 6 বছর ধরে ইয়েমেনের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যুদ্ধ হচ্ছে যা দশকের পর দশক ধরে সৌদি আরব দখল করে রেখেছে এবং ওই ভূখণ্ড সৌদি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছিল বহু আগেই। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন অব্যাহত থাকার দ্বিতীয় কারণ হচ্ছে সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের প্রতি তিনি আর কোনো সমর্থন দেবেন না, কিন্তু গত কয়েক মাসের ঘটনাবলীতে দেখা গেছে বাইডেন তার পূর্বের ঘোষণা থেকে সরে এসেছেন। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন অব্যাহত থাকার তৃতীয় কারণ হচ্ছে এই জঘন্য আগ্রাসন বন্ধে মানবাধিকারের দাবিদার কোনো দেশ এগিয়ে আসছে না। জাতিসংঘ এই যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি এবং উদাসীনতা দায়ী করে সরকারের পদত্যাগ দাবি করেছেন। আজ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি জানান। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি এবং উদাসীনতাকে দায়ী করে সরকারের পদত্যাগ দাবি করেছেন। আজ রোববার জুম নেটওয়ার্কে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন,
একদিকে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক নৈরাজ্য, দুর্নীতি, অন্যদিকে করোনা টিকা দুষ্প্রাপ্যতা, কোটি কোটি মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য অযোগ্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি, উদাসীনতা দায়ী। প্রায় 15 মাস সময় নিয়েও সমস্যাগুলো সমাধান করতে না পারার ব্যর্থতা নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউন, সাধারণ ছুটি, সীমিত লকডাউন, কঠোর লকডাউন এসবের কবলে পড়ে প্রায় 2 কোটির উপরে মানুষ দরিদ্র হয়েছেন। অবিলম্বে এদেরকে এককালীন 15,000 টাকা করে প্রদানের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
অবিলম্বে এইসব দিন আনে দিন খায় মানুষ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, পরিবহন শ্রমিক, দোকান শ্রমিক, অকার প্রান্তিক কৃষকদের জন্য এককালীন 15,000 টাকা প্রদানের আহ্বান জানাচ্ছে।
ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারের সমালোচনায় মুখর বিএনপি এবং এনজিও ব্যক্তিত্বদের করোনার এই সময়ে আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো কেনুলা সহ করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন, আজ রোববার সমাপ্ত 26তম সপ্তাহে দেশে করোনা সংক্রমণ 25তম সপ্তাহের তুলনায় বেড়েছে 51%, একই সময় মৃত্যু বেড়েছে 46%। নাজমুল ইসলাম জানিয়েছেন, অক্সিজেন উৎপাদন এবং সরবরাহে কোনো সংকট নেই, তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটা চ্যালেঞ্জ হতে পারে।
অক্সিজেন যদি একটা বাসে তার 5টা কিনা লাগবে,
রোগী রাখার জায়গা নাই, একটা মানুষ আরেকটা মানুষের স্পর্শে এতটা কাছাকাছি আছে, কোনো দূরত্ব বজায় যেটা রাখার দরকার নেই, সেটা কোনো রাখার কোনো ব্যবস্থা নেই।
এদিকে মহামারী করোনা সংক্রমণের বিস্তার রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে আগের দুদিনের চেয়ে রাস্তায় মানুষের উপস্থিতি একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। চলমান লকডাউন কার্যকরী করার চতুর্থ দিনে সরকারি নির্দেশ অমান্য করে বাইরে বের হবার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন 429 জন। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক 309টি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়েছে 669,500 টাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের সঙ্গে চলছে সহিংস হামলা, বিমান ভূপাতিত করার বার্ষিকীতে বললেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। 4 ইরানি কূটনীতিক অপহরণের পুরো দায় ইসরায়েলকে নিতে হবে বলে জানাল ইরান। বাংলাদেশে লকডাউন পরিস্থিতির মধ্যেও কুরবানির পশুর হাট বসানোর খবর, স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না প্রশাসন। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.